الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد حي على السلام حي على حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জীবনচরিতের বিভিন্ন দিক বর্ণিত হচ্ছিল। এ প্রসঙ্গে তার সৃষ্টি সেবা এবং অভাবীদের আহার করানো ইত্যাদি সম্পর্কে জানা যায় যে ইসলাম গ্রহণের পূর্বেও হজরত আবু বকর কুরাইশদের সর্বোত্তম ব্যক্তিবর্গের মাঝে গণ্য হতেন এবং যে কোনো সমস্যায় নিপতিত হলেই মানুষ তার কাছ থেকে সাহায্য গ্রহণ করত। মক্কায় তিনি প্রায়শই অতিথি আপ্যায়ন করতেন এবং বড় বড় ভোজের আয়োজন করতেন। অজ্ঞতার যুগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশের নেতৃস্থানীয় এবং তাদের অভিজাত ও সম্মানিত লোকদের মাঝে গণ্য করা হতো। হযরত আবু বকরকে সেই সমাজে কুরাইশের অভিজাত লোকদের মধ্যে গণ্য করা হতো আর তিনি সর্বোত্তম মানুষদের মাঝে গণ্য হতেন। মানুষ তাদের বিপদ আপদ এবং বিভিন্ন বিষয়ে তার শরণাপন্ন হতো। মক্কায় অতিথি আপ্যায়নের ক্ষেত্রে তিনি স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। এছাড়া লিখিত আছে যে হযরত আবু বকর দরিদ্র ও মিসকিনদের প্রতি অত্যন্ত দয়ালু ছিলেন। শীতকালে কম্বল ক্রয় করে সেগুলো অভাবীদের মাঝে বিতরণ করে দিতেন। একটি রেওয়ায়েতে রয়েছে যে হযরত আবু বকর এক বছর গরম চাদর ক্রয় করেন, অর্থাৎ গ্রাম থেকে আনা কম্বল ক্রয় করেন এবং শীতকালে মদিনার বিধবা নারীদের মাঝে সেসব চাদর বণ্টন করা হয়। একটি রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে খিলাফতের আসনে সমাসীন হওয়ার পূর্বে তিনি একটি সহায় সম্বলহীন পরিবারের জন্য ছাগলের দুধ দোহন করতেন। তিনি খলিফা নির্বাচিত হওয়ার পর সেই পরিবারের ছোট্ট একটি মেয়ে বলে, এখন তো আর আপনি আমাদের ছাগলের দুধ দোহন করবেন না। এ কথা শুনে হযরত আবু বকর বলেন যে কেন করব না, নিজ প্রাণের কসম আমি অবশ্যই তোমাদের জন্য দুধ দোহন করব। আর আমি আশা রাখি আমি যে দায়িত্ব গ্রহণ করেছি তা আমার এই অভ্যাসে বাদ সাধবে না। অতএব পূর্বরীতি অনুযায়ী তিনি তাদের ছাগলগুলোর দুধ দোহন করতে থাকেন। সেই মেয়েরা যখন তাদের ছাগলগুলো নিয়ে আসতো তখন তিনি স্নেহের সাথে বলতেন, দুধের ফেনা তৈরি করব নাকি করব না। তারা যদি বলতো ফেনা তৈরি করে দিন, তাহলে তিনি পাত্রটি সামান্য দূরে রেখে দুধ দোহন করতেন, ফলে অনেক ফেনা হতো। আর যদি তারা বলতো ফেনা বানাবেন না, তখন পাত্রটি উলানের কাছে রেখে দুধ দোহন করতেন যেন দুধে ফেনা না হয়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাতার 6 মাস পর্যন্ত এই সেবা প্রদান করতে থাকেন, অর্থাৎ খিলাফত লাভের পর 6 মাস পর্যন্ত। এরপর তিনি মদিনায় বসবাস আরম্ভ করেন। প্রথমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটি বাড়ি ছিল। একটি বাড়ি মদিনার বাইরে ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেখানে বসবাস করতেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর নিকটে নিজ বাড়ি সংলগ্ন একটি জমি তাকে দান করেছিলেন, সেখানেও তিনি একটি বাড়ি বানিয়েছিলেন। এছাড়াও একটি বাড়ি ছিল, মদিনায় দুটি বাড়ি ছিল, কিন্তু পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি অধিকাংশ সময় শহরতলিতে যে বাড়ি ছিল সেখানেই থাকতেন। পরবর্তীতে খলিফা হওয়ার পর মদিনায় স্থানান্তরিত হন। মদিনায় না আসা পর্যন্ত তিনি রাদিয়াল্লাহু আনহু সেই মেয়েদের ছাগলের দুধ দোহনের যে দায়িত্ব নিজের স্কন্ধে তুলে নিয়েছিলেন তা পালন করতে থাকেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার এক প্রান্তে বসবাসকারী এক বৃদ্ধা ও অন্ধ মহিলার দেখাশোনা করতেন। তিনি তার জন্য পানি আনতেন এবং তার কাজকর্ম করে দিতেন। একবার তিনি তার বাড়িতে গেলে বুঝতে পারেন যে তার পূর্বে কেউ এসেছিল যে এই বৃদ্ধার কাজকর্ম করে দিয়েছে। পরের বার তিনি সেই বৃদ্ধার বাড়িতে তাড়াতাড়ি যান যেন অন্যজন আগে আসতে না পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লুকিয়ে বসে থাকেন এবং দেখতে পান যে তিনি হযরত আবু বকর, যিনি ওই বৃদ্ধার বাড়িতে যেতেন, অথচ তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন। এটি দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহর কসম, এমন মানুষ কেবল আপনিই হতে পারেন, অর্থাৎ এই পুণ্য কাজে আমাকে ছাড়িয়ে যেতে কেবল আপনিই পারবেন। একটি রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে মুসা বিন ইসমাইল বর্ণনা করেন যে মুতামের তার পিতার বরাতে বর্ণনা করেছেন এবং বলেছেন যে আবু উসমান আমার কাছে বর্ণনা করেছেন যে হযরত আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে বলেছেন সুফাবাসীরা অভাবী ছিলেন। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কাছে দুজনের খাবার রয়েছে সে তৃতীয় ব্যক্তিকে নিয়ে যাক, আর যার কাছে চারজনের আহার আছে সে পঞ্চম বা ষষ্ঠ ব্যক্তিকে নিয়ে যাবে, কিংবা এমন কিছুই শব্দ বলেছেন, অর্থাৎ লোকেরা যেন সেসব দরিদ্র মানুষকে নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে খাবার খাওয়ায় যারা সেখানে বসেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনজনকে নিয়ে আসেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশজনকে নিয়ে যান। তার বাড়িতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আরও তিনজন আগে থেকেই ছিলেন। হযরত আব্দুর রহমান বলতেন, আমি এবং আমার বাবা ও আমার মা। বর্ণনাকারী বলেন, আমি জানি না আব্দুর রহমান এ কথাও বলেছিল কি না যে আমার স্ত্রী বা আমার সেবক যে আমার ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের উভয়ের বাড়িতেই কাজ করত। আর ঘটনাটি এমন হয় যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে রাতের খাবার খান, এরপর সেখানেই অবস্থান করেন, আর ইশার নামাজ পড়ার পর ফিরে আসেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অতিথিদের বাড়িতে নিয়ে গিয়েছিলেন, কিন্তু এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসেন এবং অবস্থান করেন, আর সেখানেই রাতের খাবার খেয়ে নেন। বর্ণনাকারী বর্ণনা করেন যে সেখানে এতক্ষণ অবস্থান করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতেই তিনি রাতের খাবার খান এবং রাতের এতটা সময় অতিক্রান্ত হওয়ার পর নিজের বাড়িতে আসেন যতটা আল্লাহ চেয়েছেন। তার স্ত্রী তাকে বলেন, কি এমন কাজ ছিল যা আপনার জন্য অতিথিদের, বা তিনি বলেন যে অতিথির কাছে আসতে বাধ সেধেছিল, অর্থাৎ আপনি এত দেরি করেছেন কেন? হযরত আবু বকর বলেন, তুমি কি তাদের খাবার খাওয়াওনি? তিনি বলেন, তারা আপনার না আসা পর্যন্ত খাবার খেতে অসম্মতি জানিয়েছিল। অতিথিরা বলেছিলেন যে আবু বকর না আসা পর্যন্ত আমরা খাবার খাবো না। তিনি তো তাদেরকে খাবার পরিবেশন করেছিলেন। তার স্ত্রী বলেন যে আমি তাদেরকে খাবার পরিবেশন করেছিলাম, কিন্তু অতিথিরা তার কথা মানেননি। হযরত আব্দুর রহমান বলতেন, আমি এই ভয়ে লুকিয়ে থাকি যে পাছে হযরত আবু বকর আমাকে ধমক দিয়ে বলে না বসেন যে অতিথিদের খাবার খাওয়াওনি কেন। হযরত আব্দুর রহমান বলতেন যে হযরত আবু বকর বলেন, আরে বোকা, এবং তিনি আমাকে চরম অলস বলেন। এরপর হযরত আবু বকর অতিথিদের বলেন যে আপনারা খাবার খান, এবং স্বয়ং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম খান যে আমি কিছুতেই খাবার খাবো না। হযরত আব্দুর রহমান বলতেন, আল্লাহর কসম, আমরা যে গ্রাসি মুখে দিতাম এর নিচে থালায় তার চেয়েও বেশি খাবার হয়ে যেত, আর তারা এতটা খাবার খান যে পরিতৃপ্ত হয়ে যান, আর খাবার পূর্বে যতটা ছিল তার চেয়েও পরিমাণে বৃদ্ধি পায়। অতিথিদের খাবার খাওয়ান, তারা খাবার খেয়ে যাচ্ছিলেন, কিন্তু তিনি বলেন যে খাবার ততটাই রয়ে যেত, বরং আরও বৃদ্ধি পেত, অথচ সবাই পেট ভরে খেয়ে নিয়েছে। হযরত আবু বকর যখন দেখেন যে খাবার যতটা ছিল ততটাই আছে, বরং পূর্বাপেক্ষা বেশি আছে, তখন তিনি তার স্ত্রীকে বলেন, বনি ফিরাসের বোন, এটি কি? তার স্ত্রী বলেন যে আমার চোখের স্নিগ্ধতার কসম, এটি তো তা থেকে তিনগুণ বেড়ে গেছে যা পূর্বে ছিল, অর্থাৎ খাবার এত পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। হযরত আবু বকরও সেখান থেকে খান এবং বলতে থাকেন, সে তো কেবল শয়তান ছিল, অর্থাৎ তার বা শয়তানের প্ররোচনায় আমি না খাওয়ার কসম খেয়েছিলাম। প্রথমে কসম খেয়েছিলেন যে আমি খাবো না, কিন্তু যখন দেখেন যে খাবারে বরকত সৃষ্টি হচ্ছে, তখন তিনি বলেন যে শয়তান আমার দ্বারা সেই কসম করিয়েছিল, কিন্তু যেহেতু বরকতপূর্ণ খাবার এটি, তাই আমিও এটি খাবো। এরপর হযরত আবু বকর তা থেকে এক গ্রাস খান। অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খাবার নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, আর তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকাল পর্যন্ত থাকে, অর্থাৎ খাবার সকাল পর্যন্ত সেখানে থাকে। তিনি বলেন যে আমাদের ও এক গোত্রের মাঝে একটি চুক্তি ছিল যার মেয়াদ অতিক্রান্ত হয়ে গিয়েছিল। সেই গোত্রের বারো ব্যক্তিকে আমরা পৃথক পৃথক বসাই, আর তাদের মধ্য থেকে প্রত্যেকের সাথেই কয়েকজন লোক ছিল, অর্থাৎ সেই চুক্তিবদ্ধ লোকদের মধ্য থেকে বারো জন ছিল, আর প্রত্যেকের সাথে আরো কয়েকজন ছিল। তিনি বলেন যে আল্লাহ তাআলাই ভালো জানেন যে প্রত্যেক ব্যক্তির সাথে কতজন করে লোক ছিল, তবে এতটুকু নিশ্চিত যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকগুলোকে মানুষজনের সাথে পাঠিয়েছিলেন, অর্থাৎ তারা উল্লেখযোগ্য সংখ্যায় ছিল। হযরত আব্দুর রহমান বলতেন যে তারা সবাই সেই খাবার থেকে খায় অথবা অনুরূপ কিছুই বলেছিলেন। অতএব এরূপ বরকত আল্লাহ তাআলা একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবারেও দান করেন। হযরত আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ কি আছে যে আজ কোনো দরিদ্রকে খাবার খাইয়েছে? তখন হযরত আবু বকর বলেন, আমি মসজিদে প্রবেশ করলে এক ব্যক্তি আমার কাছে খাবার চায়। তখন আমি আব্দুর রহমানের হাতে রুটির একটি টুকরো দেখতে পাই যা আমি তার কাছ থেকে নিয়ে নেই, আর তা সেই অভাবীকে দিয়ে দেই। অর্থাৎ এভাবে এক অভাবী খাবার চেয়েছিল, আমার পুত্রের হাতে রুটি ছিল, আমি তার কাছ থেকে তা নিয়ে সেই অভাবীকে দিয়ে দিয়েছি। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হযরত আব্দুর রহমান ও খিলাফতের যোগ্য ছিলেন, আর লোকজন প্রস্তাবও দিয়েছিল যে তার প্রকৃতি হযরত উমরের চেয়ে কোমল আর যোগ্যতাও তার চেয়ে কম নয়, আপনার পর তারই খলিফা হওয়া উচিত। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই মনোনীত করেন, যদিও হযরত আবু বকর ও হযরত উমরের প্রকৃতিতে ভিন্নতা ছিল। সুতরাং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত থেকে ব্যক্তিগত কোনো স্বার্থ সিদ্ধি করেননি, বরং সৃষ্টি সেবার মাঝেই তিনি শ্রেষ্ঠত্ব মনে করতেন। সুফিদের একটি রেওয়ায়েত রয়েছে, এ সম্পর্কে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ তাআলাই ভালো জানেন এটি কতটুকু সঠিক। হযরত আবু বকরের মৃত্যুর পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের ভৃত্যকে জিজ্ঞেস করেন যে সেই পুণ্যকর্মগুলো কি কি যা তোমার মনিব করত, তুমি বলো যেন আমিও সেগুলো করতে পারি। অন্যান্য পুণ্যকর্মের পাশাপাশি সেই ভৃত্য একটি কাজের কথা বলে, আর সেটি হলো হযরত আবু বকর প্রতিদিন রুটি বা খাবার নিয়ে অমুক দিকে যেতেন, আর আমাকে এক স্থানে দাঁড় করিয়ে তিনি সামনে চলে যেতেন। আমি এটি বলতে পারবো না যে তিনি কি উদ্দেশ্যে সেখানে যেতেন। এই কথা শোনার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ভৃত্যের সাথে খাবার নিয়ে সেই স্থানের দিকে চলে যান যার উল্লেখ সেই ভৃত্য করেছিল। সামনে গিয়ে তিনি দেখেন যে এক গুহায় হাত পা বিহীন একজন পঙ্গু ও অন্ধ ব্যক্তি বসে আছে। হযরত উমর সেই পঙ্গু ব্যক্তির মুখে খাবারের একটি গ্রাস তুলে দিলে সে কেঁদে ফেলে আর বলতে থাকে, আল্লাহ তাআলা আবু বকরের প্রতি কৃপা করুন, তিনি কতই না পুণ্যবান ব্যক্তি ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বাবা, তুমি কিভাবে জানতে পারলে যে আবু বকর মৃত্যুবরণ করেছেন? তখন সে বলে, আমার মুখে দাঁত নেই, তাই আবু বকর চিবিয়ে আমার মুখে গ্রাস তুলে দিতেন। আজ আমার মুখে যখন শক্ত গ্রাস আসে, তখন আমি বুঝতে পারি যে এই গ্রাস মুখে তুলে দেয়া ব্যক্তি আবু বকর নন, বরং অন্য কোনো ব্যক্তি। এছাড়া আবু বকর কখনো বিরতিও দিতেন না, এখন যেহেতু বিরতি হয়েছে তাই নিশ্চিত রূপে তিনি এই পৃথিবীতে নেই। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে অতএব সেটি কি এমন জিনিস ছিল যা হযরত আবু বকর রাজত্বের মাধ্যমে অর্জন করেছেন? খিলাফত বা রাজত্ব যা তিনি পেয়েছিলেন তা থেকে তিনি কিছুই পাননি। তিনি কি সরকারি অর্থকে নিজের বলে ঘোষণা করেছেন আর রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পত্তি আখ্যা দিয়েছেন? কখনোই নয়। যেসব জিনিস তার আত্মীয় স্বজন পেয়েছিল তা তার ব্যক্তিগত সম্পদ থেকে ছিল। তার একমাত্র স্বতন্ত্র বৈশিষ্ট্য যা ছিল তা হলো সেই সেবা যা তিনি করেছেন। হযরত মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শরীয়তের দুটি অংশ রয়েছে, হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদ। এই দুটি জিনিসই রয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার প্রাপ্য ও বান্দার অধিকার। তিনি আলাইহিসসালাম বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো কিভাবে তিনি সেবামূলক কাজে জীবন অতিবাহিত করেছেন, আর হযরত আলীর অবস্থা দেখো, তিনি কাপড়ে এত বেশি তালি লাগিয়েছেন যার জায়গা অবশিষ্ট ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বৃদ্ধাকে সবসময় হালুয়া খাওয়ানো অভ্যাসে পরিণত করেছিলেন। লক্ষ্য করে দেখো এটি কিরূপ অভ্যাস ছিল। যখন তিনি অর্থাৎ হযরত আবু বকর মৃত্যুবরণ করেন, তখন সেই বৃদ্ধা বলে, আজ আবু বকর মৃত্যুবরণ করেছেন। তার প্রতিবেশীরা বলে, তোমার উপর কি ইলহাম বা ওয়াহি হয়েছে? তখন সে বলে, না, আজ তিনি হালুয়া নিয়ে আসেননি, তাই বুঝতে পেরেছি তিনি মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ তার জীবদ্দশায় এটি সম্ভব ছিল না যে কোনো পরিস্থিতিতেই হালুয়া পৌঁছবে না। দেখো কিরূপ সেবা ছিল, সবারই উচিত এভাবে সৃষ্টির সেবা করা। তার দোষ ত্রুটি ঢেকে রাখার মান কেমন ছিল এ সম্পর্কে রেওয়ায়েত রয়েছে। হযরত আবু বকর বলতেন, আমি কোনো চোর ধরলে আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা এটিই হতো যে আল্লাহ তাআলা যেন তার অপরাধ ঢেকে দেন। বীরত্ব ও সাহসিকতার ব্যাপারে উল্লেখ রয়েছে যে হযরত আবু বকর সাহসিকতা ও বীরত্বের মূর্ত প্রতীক ছিলেন। বড় বড় বিপদেও তিনি ইসলামের খাতিরে অথবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও প্রেমের কারণে পরোয়াই করতেন না। মক্কার জীবনে যখনই তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার জন্য কোনো বিপদ বা কষ্টের অবস্থা দেখতেন, তখনই তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরক্ষা ও সাহায্যের জন্য প্রাচীর হয়ে সামনে দাঁড়িয়ে যেতেন। শেবে আবি তালেবে 3 বছর পর্যন্ত বন্দী ও অবরুদ্ধ থাকার যুগ এলে দৃঢ়তা ও অবিচলতার সাথে সেখানেই উপস্থিত থাকেন। অতঃপর হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য ও সঙ্গ লাভের সম্মান তিনি লাভ করেন, অথচ এতে প্রাণের আশঙ্কা ছিল। যতগুলো যুদ্ধ হয়েছে সেগুলোতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেবল অংশগ্রহণ করেননি, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরক্ষার দায়িত্ব তিনি পালন করতেন। তার এই সাহসিকতা ও বীরত্বের বিষয়টিকেই দৃষ্টিপটে রেখে একবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মানুষকে জিজ্ঞেস করেন, হে লোকেরা, মানুষের মধ্যে সবচেয়ে বীর পুরুষ কে? মানুষ উত্তরে বলে, হে আমিরুল মুমিনিন, আপনি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে, আমার কথা যদি বলো, আমার সাথে যে সম্মুখ যুদ্ধ করেছে তার সাথে আমি ন্যায় বিচার করেছি, অর্থাৎ তাকে হত্যা করেছি, কিন্তু সবার বীর পুরুষ হলেন হযরত আবু বকর। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বদরের দিন তাবু খাটাই, এরপর আমরা বলি কে আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে যেন তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো মুশরিক পৌঁছতে না পারে। আল্লাহর কসম, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যায়নি, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ তরবারি উঁচিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে যান। অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে মোকাবিলা করার পূর্বে কোনো মুশরিকই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছতে পারবে না, অতএব তিনিই হলেন সবার চেয়ে বীর পুরুষ। অনুরূপভাবে উহুদের যুদ্ধে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের গুজব ছড়িয়ে পড়ে, তখন সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই ভীড় ঠেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছেন। বলা হয়ে থাকে যে তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেবল 11 জন সাহাবী উপস্থিত ছিলেন, তাদের মধ্যে হযরত আবু বকর, হযরত সাদ, হযরত তালহা, হযরত জুবায়ের এবং হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের নামও পাওয়া যায়। উহুদের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারায় শিবিরে উপস্থিত কতিপয় নিবেদিত প্রাণ সাহাবীর মাঝে হযরত আবু বকর একজন ছিলেন। খন্দকের যুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে ছিলেন, এবং পরিহা খননের সময় যারা নিজেদের কাপড়ে মাটি উঠিয়ে দূরে ফেলেছেন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অন্তর্ভুক্ত ছিলেন। হুদাইবিয়ার সন্ধির সময় প্রাণ বিসর্জনের উদ্দেশ্যে বয়াতকারী লোকদের মাঝে তিনি তো অন্তর্ভুক্ত ছিলেনই, সেই সাথে চুক্তিপত্র লেখার সময়ও হযরত আবু বকর যে ঈমানী সাহসিকতা, অবিচলতা, প্রজ্ঞা ও বিচক্ষণতা এবং আনুগত্য রসুল প্রেমের দৃষ্টান্ত দেখিয়েছেন, তা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাকি জীবনে ভুলতে পারেননি। তায়েফের যুদ্ধেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অংশগ্রহণ করেছিলেন এবং তার পুত্র হযরত আব্দুল্লাহ বিন আবু বকর অংশ নিয়েছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই যুবক ছেলে যুদ্ধে শহীদ হয়েছিলেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 30,000 সৈন্য নিয়ে তাবুকের যুদ্ধের উদ্দেশ্যে বের হন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সেনাপতি নিযুক্ত করে তাদেরকে পতাকা প্রদান করেন। এ সময় সবচেয়ে বড় পতাকা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করা হয়েছিল। হযরত সালামা বিন আকওয়া বর্ণনা করেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে সাতটি যুদ্ধে অংশগ্রহণ করেছি, আর যেসব যুদ্ধাভিযান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করেছিলেন সেগুলোর মধ্যে নয়টি যুদ্ধাভিযানে আমি অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। এগুলোতে আমাদের সেনাপতি কখনো হজরত আবু বকর রাজিয়াল্লাহু তাআলা আনহু হতেন, আবার কখনো হজরত উসামা বিন জায়েদ রাজিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর বলতে গেলে পুরো আরবি যখন মুরতাদ হয়ে যায়, সেই অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহসিকতা ও বীরত্বের বাস্তব দৃষ্টান্ত উপস্থাপন করেছেন তার কোনো তুলনাই নেই। এর বিস্তারিত বিবরণ পূর্বেই উল্লেখ করা হয়েছে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার কাফেররা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় পাগড়ির কাপড় পেঁচিয়ে সজোরে টানতে আরম্ভ করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা জানতে পেরে দৌড়ে আসেন এবং সেই কাফেরদের তিনি দূরে সরিয়ে দিয়ে বলেন, হে লোকেরা, তোমরা কি আল্লাহর ভয় করো না? তোমরা একজন মানুষকে কেবল এই জন্য মারধর করছো যে তিনি বলেন আল্লাহ আমার প্রভু, তিনি তো তোমাদের কাছে কোনো সম্পত্তি চাচ্ছেন না, তাহলে তোমরা কেন তাকে মারছো? সাহাবীরা বলেন যে আমাদের যুগে আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে বেশি সাহসী জ্ঞান করতাম, কেননা শত্রুরা জানতো যে আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারি তাহলে ইসলাম শেষ হয়ে যাবে। আর আমরা দেখেছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়াতেন, যেন কেউ তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করলে তিনি তার সামনে নিজের বুক পেতে দিতে পারেন। বদরের যুদ্ধের সময় মুসলমান বাহিনী যখন কাফেরদের মুখোমুখি হয় তখন সাহাবীরা পরস্পর পরামর্শ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি মাচা প্রস্তুত করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই মাচায় বসে আমাদের সফলতার জন্য দোয়া করুন, শত্রুদের সাথে আমরা নিজেরা লড়াই করব। এরপর তারা বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে যদিও আমাদের মাঝে নিষ্ঠা রয়েছে, তথাপি যারা মদিনায় অবস্থান করছে তারা আমাদের চেয়েও বেশি নিষ্ঠাবান ও ইমানদার। কাফেরদের সাথে যে যুদ্ধ হতে যাচ্ছে তা তারা জানত না, জানলে তারাও এই যুদ্ধে অবশ্যই অংশ নিত। রীতিমতো বদরের যুদ্ধের কথা তারা জানতো না, অন্যথায় তারাও অংশগ্রহণ করতো। হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ না করুন এই যুদ্ধে যদি আমাদের পরাজয় হয় সেক্ষেত্রে একটি দ্রুতগামী উটনি আপনার কাছে বেঁধে রেখেছি আর হযরত আবু বকরকে আপনার পাশে দাঁড় করিয়ে দিয়েছি, আমাদের মাঝে তার চেয়ে সাহসী ও বীরত্বপূর্ণ লোক আর কাউকে আমরা দেখি না। হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অতি দ্রুত আবু বকরের সাথে উটনিতে চড়ে মদিনায় যাবেন এবং কাফেরদের সাথে মোকাবিলার জন্য সেখান থেকে এক নতুন সৈন্যবাহিনী নিয়ে আসবেন যারা আমাদের চেয়ে নিষ্ঠাবান এবং বিশ্বস্ত হবে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই ঘটনা থেকে অনুমান করো যে হযরত আবু বকর কত বড় আত্মত্যাগী মানুষ ছিলেন। আরেক স্থানে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার কিছু লোক সাহাবীদের জিজ্ঞেস করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবচেয়ে বেশি সাহসী ও বীর কে ছিলেন। বর্তমানে যেভাবে শিয়া ও সুন্নির বিষয়টি রয়েছে ঠিক একইভাবে সেই যুগেও যারা পক্ষ অবলম্বন করত তারা তার প্রশংসা বা বন্দনা করত। সাহাবীদের এই প্রশ্ন করা হলে উত্তরে তারা বলেন যে আমাদের মাঝে সবচেয়ে বেশি সাহসী ও বীর তাকে জ্ঞান করা হতো যিনি সর্বদা মহানবী ইসলামের পাশে দণ্ডায়মান থাকতেন। এই সূক্ষ্ম বিষয়টি কেবল একজন যোদ্ধাই বুঝতে পারে, অন্য সাধারণ মানুষ বুঝবে না। যুদ্ধের সঠিক জ্ঞান যে রাখে এবং যুদ্ধের বিপদাপদ সম্পর্কে যে অবগত সেই অনুমান করতে পারে যে যেখানে সবচেয়ে বেশি বিপদের আশঙ্কা থাকে সেখানে দাঁড়ানো কতটা সাহস ও বীরত্বের কাজ। তিনি বলেন যে মূল কথা হলো যে ব্যক্তি দেশ ও জাতির প্রাণ হয়ে থাকেন শত্রু তাকে হত্যা করতে চায় যেন তার মৃত্যুর সাথে সমস্ত বিবাদ মিটে যায়। এজন্য যেখানেই এমন ব্যক্তি দণ্ডায়মান হবে সেখানেই শত্রু পূর্ণ শক্তি নিয়োগ করে আক্রমণ করবে। কোনো জিনিসের প্রাণ কেন্দ্রের উপরই শত্রুরা বেশি আক্রমণ করে, আর এমন স্থানে সে ব্যক্তি দণ্ডায়মান হতে পারে, অর্থাৎ সেই প্রাণ কেন্দ্রের সুরক্ষার জন্য সে ব্যক্তি দণ্ডায়মান হতে পারে যে সবচেয়ে বেশি বীরত্বের অধিকারী এবং সাহসী। এরপর সাহাবীরা বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে অধিকাংশ সময় হযরত আবু বকর দাঁড়াতেন আর আমাদের দৃষ্টিতে তিনিই সবচেয়ে বেশি সাহসী ও বীর পুরুষ ছিলেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বনি ইসরাইলের দ্বিতীয় আয়াতের তফসির বর্ণনা করতে গিয়ে এক স্থানে আরও বলেন যে এই বিষয়টিও বিশেষভাবে প্রণিধানযোগ্য যে আসরা বে আব্দিহি আয়াত থেকে বোঝা যায় যে পরিচালক অন্য কেউ ছিলেন আর তাতে যাত্রীর নিজের কোনো কর্তৃত্ব ছিল না। হিজরতের ঘটনাও এভাবেই ঘটেছে, অর্থাৎ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতেই বেরিয়েছিলেন আর এই বের হওয়াও নিজের ইচ্ছাধীন ছিল না, বরং তিনি বাধ্য হয়ে বের হন যখন কাফেররা তাকে হত্যা করার জন্য তার বাড়ি ঘিরে রেখেছিল। অতএব এই সফরে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব কোনো ইচ্ছা ছিল না, বরং খোদা তাআলার ইচ্ছাই তাকে বাধ্য করেছিল, অর্থাৎ তাকে যিনি পরিচালনা করেছেন, তাকে যিনি বের করেছেন এবং তাকে যিনি হিজরত করতে বলেছেন তিনি হলেন স্বয়ং আল্লাহ, আর তার ইচ্ছায় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে বের হয়েছিলেন। হযরত মুসলিম আউদুল্লাহ তাআলাহু বলেন যে অপরদিকে যেভাবে স্বপ্নে জিব্রাইল বাইতুল মুকাদ্দাসের সফরে তার সাথে ছিলেন, তেমনিভাবে হযরত আবু বকর হিজরতে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলাহু বলতে গেলে সেভাবেই তার অনুগত ছিলেন যেভাবে জিব্রাইল আল্লাহ তাআলার অনুগত হয়ে কাজ করেন। এছাড়া জিব্রাইলের অর্থ খোদা তাআলার পালোয়ান বা বীর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহ তাআলার বিশেষ বান্দা ছিলেন এবং ধর্মের খাতিরে এক নির্ভীক বীর মর্যাদা রাখতেন। পুনরায় হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক স্থানে বলেন যে প্রকৃত বিষয় হলো আল্লাহ তাআলার কালাম তথা বাণীর প্রতি ঈমান থাকা অবস্থায় মানব হৃদয়ে নৈরাশ্য সৃষ্টি হতে পারে না। আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ঈমান থাকলে হৃদয়ে কোনো নৈরাশ্য সৃষ্টি হতে পারে না। উদাহরণস্বরূপ সর গুহায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থা হয়েছিল সেখানে আর কোন আশার আলো অবশিষ্ট ছিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আঁধারে নিজ বাড়ি ছেড়ে সর গুহায় গিয়ে লুকিয়ে থাকেন এমন একটি গুহা যার মুখ বেশ প্রশস্ত ও খোলা ছিল আর যে কোনো মানুষ সহজেই এর ভেতরে উঁকি দিতে পারত এবং লাফিয়ে পড়তে পারত। কেবলমাত্র একজন সাথী তার সাথে ছিল এবং তারা উভয়েই ছিলেন নিরস্ত্র ও বলহীন। মক্কার অস্ত্রধারী লোকেরা তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশ্চাৎ ধাবন করে সর গুহায় পৌঁছে আর তাদের কেউ কেউ জোরাজুরি করে বলেছে যে আমাদের উঁকি দিয়ে হলেও একবার ভিতরে দেখে নেওয়া উচিত, যেন এর ভিতরে তারা থাকলে আমরা তাদের পাকড়াও করতে পারি। শত্রুকে তো কাছে দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেলেন আর তিনি বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত্রুরা তো আমাদের নাকের ডগায় পৌঁছে গেছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অত্যন্ত প্রতাপের সাথে বলেন, লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, অর্থাৎ হে আবু বকর তুমি ভয় কেন পাচ্ছ, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। দেখুন তিনি কিরূপ চরম বিপদ সংকুল পরিস্থিতির সম্মুখীন ছিলেন। আর এই ঘটনার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা বা গ্রেফতার করার চেষ্টায় আর কি ত্রুটি অবশিষ্ট ছিল? কিন্তু যদিও শত্রু শক্তিধর ছিল, সৈন্য সামন্ত তাদের সাথে ছিল এবং তাদের কাছে অস্ত্রশস্ত্র ছিল, অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একেবারে নিরস্ত্র আর কেবল একজন সাথী নিয়ে গুহায় বসেছিলেন, তার সাথে অস্ত্রও ছিল না আর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাও তার পক্ষে ছিল না আর কোনো লোকবলও তার সাথে ছিল না। বহু সংখ্যক শত্রুকে নিজের কাছেই দাঁড়িয়ে থাকতে দেখেও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, তুমি কেন এই কথা বলছো যে শত্রুরা শক্তিধর? তারা কি খোদার চেয়ে অধিক শক্তিধর? যেখানে খোদা তাআলা আমাদের সাথে আছেন সেখানে আমাদের ভয়ের কি কারণ থাকতে পারে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভীতিও নিজের জন্য ছিল না, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কতক শিয়া এই ঘটনা উপস্থাপন করে বলে যে নাউজুবিল্লাহ আবু বকরের ঈমান ছিল না, সে নিজ প্রাণ বিসর্জন দিতে ভয় পেয়েছিল। অথচ ইতিহাসে সুস্পষ্টভাবে লেখা আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজ প্রাণের জন্য ভীত নই, আমি যদি মারা যাই তবে কেবল এক ব্যক্তি মারা যাবে, আমি তো আপনার প্রাণ নিয়ে শঙ্কিত, কেননা আপনার কোনো ক্ষতি হলে জগৎ থেকে সততা বিলুপ্ত হয়ে যাবে। অপর এক স্থানে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই বিষয়টি কেবল নবীদের জন্য নির্দিষ্ট নয়, বরং এর বাইরেও বিভিন্ন যুগে এমন লোক দেখা যায় যারা নিজ নিজ যুগে এমন কাজ করেছেন যা তারা ছাড়া অন্য কেউ করতে পারত না। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথাই ধরুন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কেউ একথা চিন্তাও করতে পারত না যে তিনিও কোনো এক যুগে নিজ জাতির নেতৃত্ব দিবেন। সাধারণত এটি মনে করা হতো যে তিনি দুর্বল প্রকৃতির, শান্তিপ্রিয় এবং কোমল স্বভাবের মানুষ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের যুদ্ধগুলোকেই দেখুন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বড় যুদ্ধেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাদলের সেনাপতি নিযুক্ত করেননি। নিঃসন্দেহে কতক এমন ছোট ছোট যুদ্ধাভিযান ছিল যেগুলোতে তাকে নেতৃত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে, কিন্তু বড় বড় যুদ্ধে সবসময় অন্যদেরকেই সেনাপতি করে প্রেরণ করা হতো। অনুরূপভাবে অন্যান্য কাজের তত্ত্বাবধানের দায়িত্ব তার হাতে ন্যস্ত করা হতো না। বাকি থাকলো পবিত্র কোরআন শেখানো বা বিচার বিষয়ক কাজ, এগুলোর দায়িত্ব তার স্কন্ধে অর্পণ করা হয়নি, অর্থাৎ হযরত আবু বকরের স্কন্ধে অর্পণ করা হয়নি। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে যখন হযরত আবু বকরের যুগ আসবে তখন যে কাজ হযরত আবু বকর করতে পারবেন তা তিনি ছাড়া অন্য কেউ করতে পারবে না। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন এবং মুসলমানদের মাঝে মতবিরোধ দেখা দেয় যে কে খলিফা হবে, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মাথায়ও এই বিষয়টি ছিল না যে তিনি খলিফা হবেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করতেন হযরত উমর প্রমুখই খিলাফতের যোগ্য বা তারাই খলিফা হতে পারেন, কিন্তু আনসারের মাঝে যখন উত্তেজনা সৃষ্টি হয় এবং তারা চান যে খিলাফত যেন তাদের মাঝেই থাকে, কেননা তারা মনে করতেন আমরা ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছি এবং এখন খিলাফতের অধিকার আনসাররা মনে করতেন যে আমাদের, অপরদিকে মুহাজিররা বলছিলেন যে খলিফা আমাদের মধ্য থেকে হবেন। মোট কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে একটি বিবাদের সৃষ্টি হয়েছিল। আনসাররা বলছিলেন যে খলিফা আমাদের মধ্য থেকে হবে, আর মুহাজিররা বলছিলেন যে খলিফা আমাদের মধ্য থেকে হবে। অবশেষে বিতর্কের অবসানের লক্ষ্যে আনসারের পক্ষ থেকে এই প্রস্তাব উত্থাপিত হয় যে একজন খলিফা মুহাজিরদের মধ্য থেকে হোক এবং একজন খলিফা আনসারের মধ্য থেকে হোক। এই বিতর্কের অবসানের জন্য একটি সভা আহ্বান করা হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তখন আমি ভাবলাম নিঃসন্দেহে হযরত আবু বকর অত্যন্ত পুণ্যবান ও বুজুর্গ ব্যক্তি, কিন্তু এই কঠিন সমস্যার সমাধান করা তার কাজ নয়, এটি তার পক্ষে অত্যন্ত কঠিন কাজ। হযরত উমর ভাবেন যে এই কঠিন সমস্যার সমাধান করা যদি কারো পক্ষে সম্ভবপর হয় তবে আমি সেই ব্যক্তি, এখানে বল প্রয়োগ করা আবশ্যক, নম্রতা ও ভালোবাসা দিয়ে কাজ হবে না। আর হযরত আবু বকর তো নম্রতা ও ভালোবাসা দেখানোর মানুষ, তাই তিনি বলেন যে আমি ভেবেচিন্তে এমন সব যুক্তি প্রমাণ বের করতে আরম্ভ করি যেগুলো দ্বারা এই কথা সাব্যস্ত হবে যে খলিফা কুরাইশদের মধ্য থেকেই হওয়া উচিত। আর একজন খলিফা আনসারদের মধ্য থেকে হোক এবং একজন মুহাজিরদের মধ্য থেকে হোক, এটি সম্পূর্ণ ভুল প্রস্তাব। তিনি বলেন যে আমি অনেক যুক্তি প্রমাণ ভেবে বের করি, তারপর সেই সভায় যাই যাই বিতর্কের অবসানের জন্য আয়োজন করা হয়েছিল। হযরত আবু বকরও আমার সাথে ছিলেন। আমি ভাবছিলাম যে আমি বক্তৃতা করব এবং যেসব যুক্তি প্রমাণ আমি ভেবে রেখেছি সেগুলো দিয়ে লোকজনকে আমার সাথে সহমত পোষণে বাধ্য করব। আমি ভাবতাম এই সভায় বক্তব্য রাখার মতো যথেষ্ট প্রভাব ও প্রতাপের অধিকারী হযরত আবু বকর নন। হযরত উমর বলেন, কিন্তু যেই না আমি উঠে দাঁড়াতে যাব, ঠিক তখনই হযরত আবু বকর কিছুটা রাগের সাথে করাঘাত করে আমাকে বলেন বসে পড়ো, আর তিনি স্বয়ং দাঁড়িয়ে বক্তৃতা আরম্ভ করেন। হযরত উমর বলেন যে আল্লাহর শপথ, আমি যতগুলো যুক্তি প্রমাণ ভেবেছিলাম সেগুলোর সবই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে দেন, আর এছাড়াও আরও অনেক যুক্তি প্রমাণ তুলে ধরতে থাকেন এবং এভাবেই অনবরত বলতে থাকেন। এভাবে এক পর্যায়ে আনসারদের হৃদয় প্রশান্ত হয় এবং তারা মুহাজিরদের খিলাফতের নীতিকে মেনে নেন। ইনি সেই আবু বকর ছিলেন যার সম্পর্কে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং বর্ণনা করেন যে তিনি একবার কোনো বিবাদের সময় বাজারে হযরত আবু বকরের কাপড় ছিঁড়ে ফেলেছিলেন এবং তার গায়ে হাত তুলতে উদ্যত হয়েছিলেন। ইনি সেই আবু বকর যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আবু বকরের হৃদয় খুবই কোমল, কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় নিকটবর্তী হয় তখন মৃত্যুর পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বলেন যে আমার মনে বারবার ইচ্ছা জাগে যে মানুষজনকে আমি বলে দিব যে তারা যেন আমার মৃত্যুর পর আবু বকরকে খলিফা বানায়, কিন্তু আবার আমি থেমে যাই, কারণ আমার মন জানে যে আমার মৃত্যুর পর খোদা তাআলা এবং তার মুমিন বান্দারা আবু বকর ছাড়া অন্য কাউকে খলিফা বানাবে না। অতএব এমনটি হয়েছে, তাকে খলিফা নির্বাচিত করা হয়েছে। তিনি অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ ছিলেন আর এতটা নম্র স্বভাবের ছিলেন যে একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাজারে মারতে উদ্যত হয়েছিলেন এবং তিনি তার কাপড় ছিঁড়ে ফেলেছিলেন, কিন্তু সেই আবু বকর যার নম্রতার এরূপ অবস্থা ছিল, এমন এক যুগ আসে যখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে গিয়ে অনুরোধ করেন যে সমগ্র আরব এখন বিরোধী হয়ে গেছে, শুধুমাত্র মদিনা মক্কা ও আরেকটি ছোট জনপদে বাজামাত নামাজ পড়া হয়, বাকি সবাই নামাজ পড়লেও তাদের মধ্যে এতটা বিভেদ সৃষ্টি হয়ে গিয়েছে যে একজন আরেকজনের পেছনে নামাজ পড়তেও প্রস্তুত নয়। এছাড়া মতবিরোধ এতটাই বৃদ্ধি পেয়েছে যে তারা কারো কথা মানতে প্রস্তুত নয়। আরবের মূর্খ লোকেরা যারা মাত্র 5-6 মাস পূর্বে মুসলমান হয়েছে, তারা দাবি করছে যে যাকাত যেন মওকুফ করে দেয়া হয়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে এসব মানুষ যাকাতের বিষয়টি ভালোভাবে বুঝেও না, তাই 1-2 বছর তাদের যাকাত মওকুফ করে দেয়া হলে তাতে সমস্যা কোথায়। সেই উমর, যিনি সর্বদা তরবারি হাতে দণ্ডায়মান থাকতেন এবং ছোটখাটো বিষয়েও বলতেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুমতি দিলে তার শিরচ্ছেদ করে দিব, তিনি তাদের দ্বারা এতটা প্রভাবিত হন এবং এতটা ভীত ও সন্ত্রস্ত হন যে হযরত আবু বকরের নিকটে এসে তার কাছে তিনি নিবেদন করেন যে এসব অজ্ঞ লোকের যাকাত কিছুদিনের জন্য ক্ষমা করে দেয়া হোক, আমরা ধীরে ধীরে তাদের বুঝিয়ে নেব। কিন্তু সেই আবু বকর, যিনি এতটা কোমল হৃদয়ের অধিকারী ছিলেন, যে হযরত ওমর বলেন একবার আমি তাকে মারতে উদ্যত হয়েছিলাম এবং বাজারের মধ্যে তার জামা ছিঁড়ে ফেলেছিলাম, তিনি তখন অত্যন্ত ক্রোধান্বিত হয়ে ওমরের দিকে তাকান। অর্থাৎ হযরত ওমর যখন এই কথা বলেন যে যারা বিদ্রোহ করছে তাদের যেন কিছু না বলা হয়, 2 বছর পর্যন্ত যেন তাদের কাছ থেকে যাকাত না নেওয়া হয়, পরবর্তীতে আমরা তাদের বুঝিয়ে নেব, হযরত ওমর যখন এই কথা বলেন তখন হযরত আবু বকর অত্যন্ত রাগত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলেন, ওমর, তুমি সেই বিষয়ের দাবি করছো যা আল্লাহ তাআলা এবং তার রসূল করেননি। হযরত ওমর বলেন, এই কথা ঠিক, কিন্তু এরা এক কথার মানুষ, শত্রু সেনা মদিনার সীমানায় পৌঁছে গেছে, এসব লোক আরো এগিয়ে আসুক এবং দেশের মধ্যে আবারও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হোক, এটি কি ঠিক হবে নাকি তাদের যাকাত 1-2 বছরের জন্য মাফ করে দেয়া সঙ্গত হবে? নৈরাজ্যকর পরিস্থিতি নাকি কোনোভাবে সন্ধি করে নেওয়া সঠিক হবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর শপথ, শত্রুরা যদি মদিনার ভেতরে ঢুকে যায় এবং এর অলিগলিতে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হয় আর মহিলাদের লাশগুলোকে কুকুর টানা হেঁচড়া করে, তবুও আমি তাদের যাকাত মাফ করব না। খোদার কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরা যদি যাকাত হিসেবে রশির একটি টুকরো প্রদান করে থাকে, তাহলে আমি তাও তাদের কাছ থেকে নিয়ে ছাড়ব। এরপর তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, হে ওমর, তোমরা যদি ভয় পাও তবে নিঃসন্দেহে যেতে পারো, আমি একাই তাদের বিরুদ্ধে লড়াই করব আর ততক্ষণ পর্যন্ত থামব না যতক্ষণ না তারা তাদের দুষ্কৃতি থেকে নিবৃত্ত হবে। অতএব যুদ্ধ হয় এবং তিনি অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জয়ী হন, আর নিজ মৃত্যুর কিছুকাল পূর্বেই তিনি পুনরায় সমগ্র আরবকে নিজের অধীনস্থ করে নেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার জীবনে যেসব কাজ করেছেন তা তারই ভাগ্যে ছিল, অন্য কেউই সেই কাজ করতে পারত না। হযরত মুসলিম আউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে জনসাধারণের কাছে মক্কার সর্দারদের এতটা সম্মান ও মর্যাদা ছিল যে সাধারণ মানুষ তাদের সম্মুখে কথা বলতেও ভয় পেত, এছাড়া জনসাধারণের প্রতি তাদের অনুগ্রহ এত অধিক পরিমাণে ছিল যে কোনো ব্যক্তি তাদের সম্মুখে চোখ তুলেও তাকাতে পারত না। তাদের প্রতাপ সম্পর্কে তখন বোঝা যায় যখন হুদাইবিয়ার সন্ধির সময় মক্কাবাসী যে সর্দারকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলোচনা করতে পাঠিয়েছিল, সে কথা বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাঁড়িতে হাত দেয়। এই দৃশ্য দেখে একজন সাহাবী তার তরবারির বাট অর্থাৎ তরবারির হাতল দিয়ে সজোরে তার হাতে আঘাত করে বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাড়ি তোমার অপবিত্র হাত দিয়ে স্পর্শ করবে না। সে চোখ তুলে দেখে যেন সে চিনতে পারে যে কে এই ব্যক্তি যে আমার হাতে তরবারির হাতল দিয়ে আঘাত করেছে। সাহাবিরা যেহেতু শিরস্ত্রাণ পরিহিত ছিলেন এজন্য তাদের কেবল চোখ এবং এর আশপাশ দেখা যাচ্ছিল। কিছুক্ষণ সে গভীরভাবে দেখার পর সে বলে ওঠে, তুমি কি অমুক ব্যক্তি? তিনি বলেন হ্যাঁ। সে বলে, তুমি কি জানো না যে অমুক অমুক সময়ে আমি তোমার পরিবারকে অমুক অমুক বিপদ থেকে উদ্ধার করেছি এবং অমুক সময়ে তোমার প্রতি অমুক অনুগ্রহ করেছি, এরপরও তুমি আমার সম্মুখে কথা বলার ধৃষ্টতা দেখাচ্ছ? হযরত মুসলিম মাওদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই অনুগ্রহের কথা উল্লেখ করতে গিয়ে বলেন যে আমরা যদি আজকাল লক্ষ্য করি তাহলে অকৃতজ্ঞতার বৈশিষ্ট্য মানুষের মাঝে এতটা বিস্তার লাভ করেছে যে সন্ধ্যায় কারো প্রতি কোনো অনুগ্রহ করলে সকালেই সে তা ভুলে যায় আর বলে, এখন কি আমি সারা জীবন তার গোলাম হয়ে থাকবো? আমার প্রতি অনুগ্রহ করেছে তো কি হয়েছে, সারা জীবনের গোলামি তো দূরের কথা। অনুগ্রহের জন্য এক রাত কৃতজ্ঞ হওয়াই দুষ্কর। কিন্তু আরবদের মাঝে চরম পর্যায়ের কৃতজ্ঞতা বোধের চেতনা পাওয়া যেত। এটি একটি অত্যন্ত স্পর্শকাতর সময় ছিল। কিন্তু সে যখন তার প্রতি করা অনুগ্রহের তালিকা বর্ণনা করে তখন সেই সাহাবীর দৃষ্টি নিচু হয়ে যায় এবং তিনি লজ্জিত হয়ে পেছনে চলে যান। তখন এত বেশি অনুগ্রহের মূল্যায়ন করা হতো, ফলে সে আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে আরম্ভ করে আর বলে, আমি আরবের পিতা, আমি তোমার কাছে মিনতি করছি যে তুমি তোমার জাতির সম্মান রক্ষা করো আর দেখো তোমার আশেপাশে যারা সমবেত রয়েছে তারা তো বিপদের সময় তাৎক্ষণিকভাবে পলায়ন করবে, তোমার জাতি শেষ পর্যন্ত তোমার উপকারে আসবে, অতএব নিজ জাতিকে কেন লাঞ্ছিত করছো? আমি আরবের পিতা। সেই ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার এই কথাই বলছিল যে আমি আরবের পিতা, তুমি আমার কথা মেনে নাও আর আমার কথা মতো উমরা না করে ফিরে চলে যাও। এরই মাঝে সে তার কথায় জোর দিতে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে কথা মানানোর জন্য তার পবিত্র দাড়িতে পুনরায় হাত দেয়। যদিও তার পবিত্র দাড়িতে তার হাত লাগানো নিবেদন স্বরূপ ছিল, অর্থাৎ অত্যন্ত মিনতির সুরে বলতে যাচ্ছিল আর এই জন্য তা করছিল যেন তাকে দিয়ে নিজের কথা মানাতে পারে, কিন্তু এতে যেহেতু অসম্মানের দিকও নিহিত ছিল তাই সাহাবিরা এটি সহ্য করতে পারেননি। আর যখনই সে মহানবী সাল্লামের দাড়িতে হাত দিয়েছে তখনই অন্য কোনো ব্যক্তি নিজের হাত দিয়ে তার হাতে ধাক্কা মেরে বলেন, সাবধান, তোমার নোংরা হাত রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের পবিত্র দাড়ির দিকে বাড়াবে না। সে আবার চোখ তুলে গভীরভাবে দেখতে থাকে যে কে এই ব্যক্তি যে আমাকে বাধা দিয়েছে। অবশেষে সে তাকে চিনতে পেরে নিজের দৃষ্টি অবনত করে নেয়। কাফেরদের প্রতিনিধি হয়ে যে ব্যক্তি এসেছিল সে ওই ব্যক্তিকে চেনার পর দৃষ্টি অবনত করে ফেলে। সে দেখে ইনি তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সে বলে ওঠে, হে আবু বকর, আমি জানি তোমার প্রতি আমার কোনো অনুগ্রহ নেই, তুমি এমন একজন মানুষ যার প্রতি আমার কোনো অনুগ্রহ নেই। অতএব তারা অন্যদের প্রতি অনুগ্রহকারী এমন এক জাতি ছিল যারা হযরত আবু বকর ব্যতীত যতজন আনসার ও মুহাজির সেখানে উপস্থিত ছিলেন তাদের সবার উপর এক গোত্রপতির কোনো না কোনো অনুগ্রহ ছিল, আর হযরত আবু বকর ব্যতীত অন্য কারো এমন সাহস ছিল না যে তার হাতকে প্রতিহত করতে পারে। তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যার প্রতি তার কোনো অনুগ্রহ ছিল না। পুনরায় হযরত মুসলিম মাওদ রাদিয়াল্লাহু আনহু এক স্থানে বলেন যে যাকাত এমন একটি আবশ্যক বিষয় যে কেউ না দিলে সে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর যুগে কিছু লোক যাকাত প্রদানে অস্বীকৃতি জানিয়ে বলে যে খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। এই আয়াতে তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে তুমি নাও। এখন যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বর্তমান নেই তখন আর কে এটি নিতে পারে? অজ্ঞরা এটি বুঝতে পারেনি যে যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত হবেন তিনি তা নেবেন, কিন্তু অজ্ঞতাবশত তারা বলে দিয়েছে যে আমরা যাকাত দেব না। একদিকে মানুষ যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছে আর অন্যদিকে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। প্রায় সমগ্র আরব মুরতাদ তথা ধর্মত্যাগী হয়ে গেছে এবং কয়েকজন নবীর দাবিদার দাঁড়িয়ে গেছে। এরূপ অনুভূত হচ্ছিল যে নাউজুবিল্লাহ ইসলাম ধ্বংস হওয়ার উপক্রম হয়ে গেছে। এমন স্পর্শকাতর সময়ে সাহাবিরা হযরত আবু বকরকে বলেন, যারা যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছে আপনি তাদের সাথে বর্তমান পরিস্থিতিতে নমনীয় আচরণ করুন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে অনেক সাহসী আখ্যা দেওয়া হয়, তিনি বলেন, আমি যত বড় বীরই হই না কেন আবু বকরের মতো নই। কেননা আমিও তখন এই কথাই বলেছিলাম যে তাদের সাথে নম্রতা প্রদর্শন করা হোক, প্রথমে কাফেরদের নিধন করে তারপর তাদের সংশোধন করব। কিন্তু আবু বকর বলেন যে আবু কাহাফার পুত্রের এই ধৃষ্টতা কোথায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবর্তিত নির্দেশ পরিবর্তন করবে? আমি তো এসব লোকের সাথে ততক্ষণ লড়াই করব যতক্ষণ তারা পূর্ণ হারে যাকাত না দেবে, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি যুগে উটবাধার একটি রশি দিয়ে থাকলে তাও না দেবে বা আদায় করবে। তখন সাহাবিরা বুঝতে পারেন যে খোদার মনোনীত খলিফা কতটা সাহস এবং বীরত্বের অধিকারী হন। পরিশেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অধীনস্থ করেন এবং তাদের কাছ থেকে যাকাত নিয়ে ছাড়েন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আর্থিক কুরবানি সম্পর্কে জনৈক লেখক লিখেছেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হন তখন তার কাছে 40,000 দিরহামের মোটা অঙ্কের অর্থ জমা ছিল, আর এটি জানা কথা যে ব্যবসায়িক মূলধন তথা উপকরণ ও দ্রব্য সামগ্রী এর বাইরে ছিল। বরং একটি রেওয়ায়েত অনুযায়ী তার কাছে 1,000,000 অর্থাৎ 10,00,000 দিরহাম জমা ছিল। তিনি মক্কায় সাধারণ মুসলমানদের সাহায্য সহযোগিতায় এবং দরিদ্র মুসলমানদের ভরণ পোষণের জন্য হাজার হাজার দিরহাম ব্যয় করেন। তথাপি তিনি যখন হিজরত করেন তখন তার সাথে নগদ 5-6,000 দিরহাম ছিল। একটি রেওয়ায়ত অনুযায়ী তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত অর্থ মহানবী সাল্লাল্লাহু আলাইহি প্রয়োজন মেটানোর জন্য জমা করে রাখছিলেন এবং হিজরতের সময় মদিনায় নিয়ে এসেছিলেন। এই অর্থ দিয়েই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সময় সফরের ব্যয় নির্বাহ করা ছাড়াও হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি পরিবারের কতক সদস্যের সফরের খরচ হিসেবে প্রদান করেছিলেন এবং মদিনায় মুসলমানদের জন্য কিছু জমিও ক্রয় করেছিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে যে অসুস্থতায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয় সেই অন্তিম অসুস্থতার সময় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বেরিয়ে আসেন আর তিনি তার মাথায় একটি কাপড় দিয়ে বেঁধে রেখেছিলেন। তিনি মিম্বরে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করার পর বলেন, মানুষের মাঝে এমন কেউ নেই যে তার নিজ জীবন ও সম্পদের মাধ্যমে আমার সাথে আবু বকর বিন আবু কাহাফার চেয়ে অধিক উত্তম আচরণ করেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সম্পদই আমার ততটা উপকার সাধন করেনি যতটা উপকার করেছে আবু বকরের সম্পদ। রেওয়ায়েতকারী বলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে কেঁদে ফেলেন এবং নিবেদন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং আমার সম্পদটি কেবল আপনার জন্যই নিবেদিত। হযরত মুসলিম আউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে এক যুদ্ধকালীন সময় সম্পর্কে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা আমার চেয়ে এগিয়ে থাকেন, আজ আমি তার চেয়ে এগিয়ে যাব। এই কথা ভেবে আমি বাড়িতে যাই এবং আমার সমস্ত ধন সম্পদের অর্ধেকটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থাপনের জন্য নিয়ে আসি। সেই যুগ ইসলামের জন্য সীমাহীন কষ্টের যুগ ছিল, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত ধন সম্পদ নিয়ে উপস্থিত হন। এক স্থানে হযরত মুসলিম আউদ বলেন যে হযরত আবু বকর নিজের যাবতীয় মালামাল এমনকি লেপ এবং চৌকি পর্যন্ত নিয়ে এসে হযরত আবু বকরের সমীপে সব জিনিস উপস্থাপন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আবু বকর ঘরে কি রেখে এসেছ? তিনি নিবেদন করেন, আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে এসেছি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কথা শুনে আমি ভীষণ লজ্জিত হই এবং আমি বুঝতে পারি যে আজ আমি আপ্রাণ চেষ্টা করে হযরত আবু বকরের চেয়ে অগ্রগামী হতে চেয়েছি, কিন্তু আজও আবু বকর আমার চেয়ে এগিয়ে রইলেন। হযরত মুসলিম আউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে কেউ বলতে পারে হযরত আবু বকর যখন তার যাবতীয় সম্পদ নিয়ে উপস্থিত হন তখন বাড়ির লোকদের জন্য তিনি কি রেখে এসেছিলেন। এ প্রসঙ্গে জেনে রাখা উচিত যে এর অর্থ হলো ঘরে সঞ্চিত সমস্ত সম্পদ। তিনি ব্যবসায়ী ছিলেন, ব্যবসায় যে সম্পদ লগ্নি করা ছিল তা তিনি নিয়ে আসেননি, আর বাড়ি ঘর বিক্রি করেও নিয়ে আসেননি, বরং তিনি ঘরের জিনিসপত্র নিয়ে এসেছিলেন। হযরত মুসলিম আউদ বলেন যে এই ঘটনা থেকে হযরত আবু বকরের দুটি শ্রেষ্ঠত্ব প্রতীয়মান হয়। একটি হলো তিনি রাদিয়াল্লাহু আনহু সর্বাধিক কুরবানি করেছেন, আর দ্বিতীয়টি হলো নিজের সমস্ত সম্পদ নিয়ে আসা সত্ত্বেও সবার আগে পৌঁছে গেছেন। যারা অল্প দিয়েছিল তারা এই চিন্তায় ব্যস্ত ছিল যে ঘরে কতটুকু রাখবে আর কতটুকু আনবে, কিন্তু তা সত্ত্বেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কোথাও এর উল্লেখ নেই যে তিনি অন্যের বিরুদ্ধে আপত্তি করেছেন। সবকিছু নিয়ে এসেছেন, কিন্তু এমনটি হয়নি যে আপত্তি করে বলেছেন দেখো আমি নিয়ে এসেছি কিন্তু অন্যরা এখনো আনে না। হযরত আবু বকর কুরবানি করার পরও মনে করতেন এখনো আমি খোদার কাছে ঋণী আর আমি আল্লাহর প্রতি কোনো অনুগ্রহ করিনি, বরং আমার প্রতি তার অনুগ্রহ হলো তিনি আমাকে এই তৌফিক দান করেছেন। অতএব হযরত মুসলিম মাওদ রাদিয়াল্লাহু আনহু এখানে প্রাসঙ্গিকভাবে বলেন যে যারা আর্থিক কুরবানি করেন তাদের নিজেদের প্রতি দৃষ্টি দেওয়া উচিত, আর সেই মুনাফিকদের মতো হওয়া উচিত নয় যারা নিজেরাও চাঁদা দেয় না আর সামান্য কিছু চাঁদা দিলেও অন্যের বিরুদ্ধে আপত্তি করে বলে যে দেখো অমুক কম দিয়েছে আর অমুকে এত দিয়েছে। হযরত মসীহ মাউদ আলাইহিসসালাম বলেন যে সাহাবিদের সেই পবিত্র জামাত ছিল যাদের প্রশংসায় পবিত্র কুরআন পঞ্চমুখ, আপনারা কি এমন? অথচ খোদা বলেন হযরত মসীহর সাথে সেসব লোক থাকবেন যারা সাহাবিদের অনুরূপ হবেন। সাহাবিরা তো এমন মানুষ ছিলেন যারা তাদের সম্পদ ও দেশকে সত্যের পথে উৎসর্গ করেছেন আর সবকিছু বিসর্জন দিয়েছেন। হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টি অনেকবারই শুনে থাকবে। একবার আল্লাহর পথে আর্থিক কুরবানি করার নির্দেশ হলে তিনি ঘরের সমস্ত জিনিসপত্র নিয়ে আসেন। মনিসাল্লাম যখন জিজ্ঞেস করেন ঘরে কি রেখে এসেছেন, তখন তিনি বলেন যে খোদা ও তার রসুলকে রেখে এসেছি। মক্কার নেতা হয়েও যখন কম্বল পরিহিত দরিদ্র পোশাক পরিধান করেছেন তখন বুঝে নিও এসব লোক তো খোদার পথে শহীদ হয়ে গেছেন, তাদের জন্য লেখা আছে যে তরবারির নিচে জান্নাত। হযরত মসীহ মাউদ আলাইহিসসালাম আরো বলেন যে সাহাবীদের অবস্থা দেখো, পরীক্ষার সময় এলে যার কাছে যা ছিল আল্লাহর পথে উৎসর্গ করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে কম্বল পরিধান করে চলে আসেন, কিন্তু এই কম্বলের প্রতিদান আল্লাহ তাআলা কি দিয়েছেন, অর্থাৎ সবকিছু নিয়ে আসেন আর গায়ে শুধু একটি কম্বল জড়িয়ে নেন। আল্লাহ তাআলা তাকে কি প্রতিদান দিয়েছেন? সর্বপ্রথম খলিফা তিনিই হয়েছেন। মোট কথা, এটি প্রকৃত শ্রেষ্ঠত্ব, কল্যাণ ও আত্মিক তৃপ্তি লাভের জন্য সেই সম্পদই কাজে লাগে, অর্থাৎ এটি প্রকৃত শ্রেষ্ঠত্ব, অর্থাৎ সর্বপ্রথম কাজ করা। তিনি বলেন যে কল্যাণ ও আত্মিক তৃপ্তি লাভের জন্য সেই সম্পদই কাজে লাগে যা খোদার পথে ব্যয় করা হয়। বাকি স্মৃতিচারণ ইনশাআল্লাহ তাআলা আগামীতে হবে।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر